আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। আরও স্টোরির জন্য দেখুন sbs.com.au/bangla।
ইউক্রেনে যুদ্ধ থামাতে রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ককে কাজে লাগানোর জন্য দিল্লিকে বার্তা দিয়েছে ওয়াশিংটন। সাংবাদিক বৈঠকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার মস্কোর সঙ্গে দিল্লির বন্ধুত্বের কথা তুলে ধরে বলেছেন, রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে, এটা সবার জানা। আমেরিকা চায় ভারত রাশিয়ার সঙ্গে এই সম্পর্ককে কাজে লাগা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বেআইনি যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরাতে বলুক। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন রাষ্ট্রপুঞ্জের সনদকে এবং ইউক্রেনের সার্বভৌমত্বকে সম্মান করেন। উল্লেখ্য, তৃতীয়বার দেশে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফরে গিয়েছিলেন। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন তিনি। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনের বৈঠক চরম হতাশাজনক এবং শান্তি প্রক্রিয়ায় বড় ধাক্কা বলে মন্তব্য করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্টের এই মন্তব্যের ইস্যুতে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়েছিল মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রকে। সেই প্রেক্ষিতে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বকে কাজে লাগিয়ে যুদ্ধ পরিস্থিতিতে ইতি টানতে ভারতকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন ম্যাথু মিলার।
ইন্ডিয়া হ্যাজ এ লং স্ট্যান্ডিং রিলেশনশিপ উইথ রাশিয়া, আই থিংক দ্যাটস ওয়েল নোন, এন্ড উই হ্যাভ, স্পিকিং ফর দ্য ইউনাইটেড স্টেটস, এনকারেজ ইন্ডিয়া টু ইউটিলাইজ that relationship with Russia, that long-standing relationship, and the unique position that they have to urge President Putin to end his illegal war and to find a just peace, a lasting peace to this conflict.
এর মধ্যেই আমেরিকায় ভারতের নতুন রাষ্ট্রদূত হয়েছেন দেশের সদ্য প্রাক্তন বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা। এর আগে এই পদে ছিলেন তরঞ্জিৎ সিং সান্ধু। এদিকে বিনয় মোহন কোয়াত্রা বিদেশ নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বলে প্রশংসা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওদিকে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের জেরে বাতিল করা হয়েছে ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস। জানা গিয়েছে বাংলাদেশে পাঠরত ভারতীয় পড়ুয়াদের একাংশ চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট হয়ে দেশে ফিরে আসছেন। আরো অনেক ভারতীয় পড়ুয়া ফেরত আসার অপেক্ষায় রয়েছেন।
ছটার সময় সামনে একদম ফায়ারিং হচ্ছিল, তো তারপরে আবার আটটার দিকে, সাড়ে আটটার দিকে সিএনজি করে আমরা আবার গেলাম বাস স্ট্যান্ড অব্দি, দিয়ে ওখানে এগারোটার দিকে বাস ছেড়েছে। আর অসুবিধা হয়নি আমাদের তেমন কিছু, বাস থেকে সোজা আমরা এই দর্শন।
আমি ওখানে পড়াশোনা, বি ফার্মেসি পড়াশোনা করতে জন্য গেছিলাম। মানে এখানে সিচুয়েশন তো একটু খারাপ আছে, আর বন্ধ সন্ধ করে দিছে। ভয় তো ছিল বাইরে যাইতে, একটু মানে ভয় তো ছিল। আর আমাদের, আমি তো ফরেনার, তো বাইরে যাওয়ার জন্য তো নিষেধ করে দিয়েছিল ওখানে। রাস্তায় তো মানে সব কিছু বন্ধ ছিল, তারপরও রাস্তায় মানে কখনই কী হবে কী হবে না, ওইটা ভয় নিয়ে মানে ভয় নিয়ে আসতে ওখান থেকে আসছি।
এর আগে বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করেছিল ঢাকার ভারতীয় হাই কমিশন। কলকাতায় বাংলাদেশের আন্দোলনরত ছাত্রদের দাবির সমর্থনে মিটিং, মিছিল, প্রতিবাদ সভা করেছে মূলত বামপন্থী ছাত্র সংগঠনগুলো। অবিলম্বে অবস্থা স্বাভাবিক করার দাবিও জানানো হয়েছে যেখানে। যদিও ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ বিষয়ে ভারতের কোনো বক্তব্য থাকতেই পারে না। তবে ঢাকা এবং অন্যান্য জায়গায় আটকে পড়া ভারতীয়দের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
We have around 8,500 students and somewhere around 15,000 Indian nationals resident in the country. We have issued a travel advisory for people to be in touch with the High Commission and for us to render any assistance that they may need. External Affairs Minister is himself monitoring the situation. The High Commission will be giving regular updates on the situation there.
আর এর মধ্যেই কলকাতায় চিকিৎসা করাতে এসে আটকে পড়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কয়েকশো মানুষ। কারোর ভিসার মেয়াদ শেষ হওয়ার মুখে, কারোর চিকিৎসা শেষ, দেশে ফেরার পথে আটকে পড়েছেন। কেউ আবার বাড়ির লোকেরা কেমন আছেন তা নিয়ে চিন্তায়, ফোনেও যোগাযোগ করতে পাচ্ছেন না কারণ ইন্টারনেট বন্ধ।
মোবাইল ইন্টারনেট বন্ধ এবং ওয়াইফাই বন্ধ থাকার কারণে আমরা কল করে যোগাযোগ করার চেষ্টা করছি, তাও পারি নাই, কোনো কথা বোঝা যায় না। কল ঢুকে কিছু 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 নাম্বারে ঢুকেই না, কিন্তু কথা বোঝা যায় না কল ঢুকলে।
আজকে আসিল তো হরতাল দিকা যাইতে পারলাম না, মানে কালকে তো আমার পরিক্রমা শেষ, আমার তো টাকা নাই পয়সাও নাই, আমার বাসা ভাড়া দল লাগে বাংলাদেশের লোক যোগাযোগ করতে পারতাছি না, আমি টাকা পয়সা আনতে পারতাছি না, বাংলাদেশও যেতে পারতাছি না, আমার অনেক সমস্যা জিতাছে।
বাড়ি ফেরার পরিকল্পনা এখন নাই, কারণ সব তো বন্ধ বাংলাদেশে, এখন আমরা যদি বর্ডারে যাইও তারপর আমরা বাসায় এখন যাইতে পারবো না, আমাদের ওই জায়গায় থাকতে হবে, এর জন্য এখন আর আমাদের কোনো পরিকল্পনা নাই।
প্রায় একই রকম উদ্বিগ্ন শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, তারা এখানে নিরাপদে, কিন্তু দেশে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কে কেমন রয়েছেন গত কদিন ধরে কোনো খবর পাচ্ছেন না, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজ দিয়ে রেখেছেন কিন্তু এখনো তা ডেলিভার্ড বা সিন হচ্ছে না, ফলে উদ্বেগ সম্বল বিশ্বভারতীর ছাত্র।
আমাদের বাংলাদেশে যে সহিংসতা হচ্ছে, চলমান যে পরিস্থিতি, সেটা কেন হচ্ছে এবং কি হচ্ছে আমরা জানতে পারছি না। গত কয়েকদিন শুরুতে যখন চলছিল আমরা জানতে পারছিলাম সবাই কোন অবস্থাতে আছে, আমরা সেইটুকুও জানতে পারছি না এবং আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না কোনোভাবে। আমরা তাদের পাশে দাঁড়াতে চাই, আমরা চাই আমাদের পরিবার কেমন আছে সেটা জানতে, আমাদের ভাই বোন বেঁচে আছে কি না সেটা জানতে চাই আমরা অন্তত, এবং আমরা জানাতে চাই যে আমরাও ভালো আছি, কারোর সাথে কোনো যোগাযোগ নেই আমাদের।
যাদের খবর আমরা পেয়েছি সাথে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তো সেই অনুযায়ী আমরা তারই প্রেক্ষিতে একটি মানববন্ধন করার চেষ্টা করেছি, কারণ মৃত্যু কখনোই কাম্য নয়। তো এখন যে অবস্থা আমরা চাই যে তার দ্রুতই তার সমাধান।
এবার দেশের অন্য খবর, কাল 23 জুলাই ভারতের সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে আবারও মূল্যবৃদ্ধি, সংরক্ষণ, পরীক্ষা দুর্নীতি নিয়ে বিরোধীরা সরব হওয়ায় উত্তাল হতে যাচ্ছে সংসদ, এমনই ইঙ্গিত মিলেছে। এদিকে সদ্য সমাপ্ত কয়েকটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির কার্যত ভরাডুপি হয়েছে, এই অবস্থায় লোকসভা নির্বাচনের ফলে হতাশ হয়ে চলবে না, বরং ভবিষ্যতের কথা ভেবে আরো পরিশ্রম করতে হবে। দিল্লি সদর দপ্তরে কর্মীদের এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী, এরপর কর্মরত কর্মীদের সঙ্গে বৈঠকে তাদের মতামত শুনেছেন। অনেকেই প্রধানমন্ত্রীর সামনে তাদের হতাশা গোপন করেননি, এরপরই প্রধানমন্ত্রী নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন 400 আসনের লক্ষ্যমাত্রা নিয়ে দল ভোটে ঝাঁপিয়েছিল, যাতে যেসব রাজ্যে দলের অস্তিত্ব নেই সেখানেও ভোটারদের মনে প্রভাব পড়ে। অনেক ক্ষেত্রেই দল সফল হয়েছে, যেমন দক্ষিণ ভারতে বিজেপির ফলাফল আগের থেকে অনেক বেড়েছে, উত্তর এবং পূর্ব ভারতে কয়েকটি রাজ্যে ফলাফল আশানুরূপ হয়নি। কেন এমন হলো দল পর্যালোচনা করছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে রাহুল গান্ধীর 2 বার ভারত জোড়ো যাত্রার পর লোকসভায় আসন দ্বিগুণ হয়েছে বিরোধী দল কংগ্রেসের। নির্বাচনে ফলাফল প্রকাশের পরেও সমাজের বিভিন্ন শ্রেণী এবং বিশেষ করে আর্থিকভাবে কমজোরি মানুষের সঙ্গে সংযোগ চালিয়ে যাচ্ছেন লোকসভার বিরোধী দল নেতা, যেগুলোকে বিভিন্ন কৌশলে সোশ্যাল মিডিয়ায় প্রচারের কাজে ব্যবহার করছে তার দল কংগ্রেস। তারই নবতম সংযোজন দিল্লিতে শ্রমিক এবং ট্রেনের চালকদের সঙ্গে রাহুল গান্ধীর কথোপকথনের ভিডিও। রাহুল গান্ধীর রিপোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে তারা তাদের দৈনন্দিন জীবনযুদ্ধের কথা বলছেন, বলছেন বাজারে আগুন দাম এবং দারিদ্রের কথা। রাহুল গান্ধী বলছেন আজকের ভারতে দিনমজুরি পা শ্রমিক থেকে সরকারি চাকুরে প্রত্যেকেই চরম সংকটের মধ্যে রয়েছেন, কারো সমস্যা মূল্যবৃদ্ধি, কারো বেকারত্ব, আবার সরকারের অবহেলার কারণেও অনেকে নাকাল হচ্ছেন। রাহুল গান্ধী তাদের আশ্বাস দিয়েছেন ন্যায় বিচারের দাবি রাস্তা থেকে সংসদে নিয়ে যাবেন তিনি।
समझना चाहता हूँ यहाँ पे होता क्या है
सर, ये मजदूर आदमी बैठे हुए हैं यहाँ पर, कोई कारपेंटर है, कोई पेंटर है, कोई लकड़ी का काम करता है, ये सभी इस तरीके के।
आपको मतलब एक दिन का काम मिलता है या 5-10-15 दिन का काम?
एक दिन का, 10-10 आदमियों का मुश्किल से निकलता है सर,
11-12 बजे
रात को 9-10 बजे तक यहाँ बैठा रहता
है। आपको ये नहीं बस
कल क्या होना है, कल का कोई पता नहीं है,
मतलब आप एक दिन की?
एक दिन का, जी जी।
এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌরোহিত্যে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা বিরোধী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 27 তারিখ দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম মিটিং এ যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে 26 জুলাই দিল্লিতে বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্বের সবার সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করতে পারেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের মিটিং এ দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। তার আগে 21 জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহীদ দিবস অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এখন সমস্ত মানুষ এখন ভয় পাবেন না, এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না। অনেক তো করলেন, আবার কি? আমি আবার বলি, তৃণমূল কংগ্রেসের বুকে রক্ত থাকতে বিজেপি সাম্প্রদায়িক শক্তির সাথে আমরা হাত মেলাবো না, এটা আমাদের কাজ নয়।
অন্যদিকে দেশে অপরাধ দমনে শতাব্দী প্রাচীন ইন্ডিয়ান পেনাল কোড আইন বদল করে চালু হয়েছে ন্যায় সংহিতা, যা নিয়ে আগে আপত্তি তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ন্যায় সংহিতা খতিয়ে দেখতে কমিটি করেছে রাজ্য সরকার। 7 সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়। এর আগে নতুন ফৌজদারি আইনের বিরোধিতায় একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল সব পক্ষের মতামত না নিয়ে কার্যত একতরফাভাবে তাড়াহুড়ো করে ন্যায় সংহিতা আইন আনা হয়েছে, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মৌলিক দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, আপত্তি থাকলে তা কেন্দ্রের কাছে পর্যালোচনা করা যেতেই পারে, কিন্তু তা না করে রাজ্যকে বানানা রিপাবলিকের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
ট্রুথ উইল ট্রায়াম্ফ, এ ভিশন প্রে, গড থ্রোস লাইট অন দ্য পাথ অফ মমতা ব্যানার্জি, আই ডেডিকেট মাইসেলফ অ্যান্ড সার্ভিস ফর দ্য পিপল অফ বেঙ্গল।
আর শেষ খবর, ভারত বাংলাদেশ কিডনি চক্রে আরো এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তিনি নয়ডার একটি কর্পোরেট হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। এই গ্রেপ্তারির পর পুলিশের নিশানায় এখন দিল্লি সরকারের অঙ্গ প্রতিস্থাপন কমিটি। পুলিশ মনে করছে কমিটির কাছ থেকে সহজেই অঙ্গ প্রতিস্থাপনের ছাড়পত্র পেয়েছে বাংলাদেশের নাগরিকদের কিডনি প্রতিস্থাপনের উদ্যোক্তারা। আগেই আমরা SBS এর শ্রোতাদের জানিয়েছিলাম, সম্প্রতি বিজয়া রাজা কুমারী নামে এক নামী শল্য চিকিৎসক গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে কিডনি পাচার মামলায় বেশ কিছুদিন ধরে তদন্ত চালাচ্ছিল তদন্তকারীরা। সেই তদন্তের সূত্রে আরো 6 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তাদের মধ্যে 3 জন বাংলাদেশের নাগরিক। দিল্লি পুলিশের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার অমিত গোয়েল জানিয়েছিলেন, কিডনি চক্রটি ভারত এবং বাংলাদেশে একসঙ্গে কাজ করে।
আপনি আলাগ আলাগ গ্যাং মেম্বার্স কে থ্রু ইয়া সোশ্যাল মিডিয়া কে থ্রু আর ফির উনকে নকলি কাগজাত বনওয়া কে এজ রিলেটিভস দিখানে কে লিয়ে কমিটি মে ফির উনকে কাগজাত বনওয়া কে উনকা আগে যাকে ট্রান্সপ্লান্ট করবাতে থে। তো ইসমে জেনারেলি ইয়ে যে সন্দীপ হ্যাঁ পেশেন্ট সে 35-40 লাখ রুপে লেতা থা পর এক ট্রান্সপ্লান্ট কে লিয়ে জিসমে কি সারি কস্ট।
তদন্তে জানা গিয়েছে এই চক্রে কিডনির দাতা এবং গ্রহীতারা বাংলাদেশেরই নাগরিক। ধৃত বাংলাদেশের নাগরিকরা তাদের দেশে ডায়ালিসিস কেন্দ্রে নজর রাখত কাদের কিডনি প্রতিস্থাপন দরকার, তাদের কিডনি সস্তায় ভারতে প্রতিস্থাপনের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসা হতো। বিনিময়ে প্রতিস্থাপন খরচের অর্ধেক পরিমাণ অর্থ দালালরা কমিশন বাবদ নিত।
এরকম স্টোরি আরো শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকেই আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।